রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবার একবার উপস্থিত হয়েছি মদিনী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমরা স্বাগতম, আন্তরিক মোবারকবাদ। আমরা যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছি, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে কিছু ভালো ভালো নিয়ত করি। এই নিয়তের সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি প্রিয় হাদিসে মোবারকা, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে। আজকের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। আজকের এই অনুষ্ঠানে যে সকল বিষয় এলমে দিন শ্রবণ করার সৌভাগ্য হবে, এর উপর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়তের সাথে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি।
প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা কালামে পাকের তেলাওয়াত শোনার পূর্বে কিছু ভালো নিয়ত করে নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টির জন্য তেলাওয়াত শ্রবণ করব এবং প্রচুর নেকি হাসিলের উদ্দেশ্যে তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله। আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় তিন তিন বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওই দিন এবং ওই রাতের গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফের কতই বরকত! আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরুদের ওসিলায় আমাদের দিনের এবং রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে কুরআনুল কারীমের তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের শুরুতেই আল্লাহ তাআলার রহমত পাওয়ার উদ্দেশ্যেই কুরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করলাম। আমরা অনুষ্ঠানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করে আমাদের রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী, আর সঙ্গে থাকে আমাদের একটি আলোচ্য বিষয়। আজকেও আমরা সেই ধারাবাহিকতায় একটি আলোচনার বিষয় নিয়েছি মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গেই। আজকের আলোচ্য বিষয়ে আমরা আশা করব মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করব, আর আলোচনার সাথে সাথেই থাকবে আপনাদের কল এবং আপনাদের এসএমএস ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আপনাদের পক্ষ থেকে আসা কল এসএমএস কে আমরা আজকের এই অনুষ্ঠানে সামিল করার আমরা চেষ্টা করব। আজকে যে আমরা অনুষ্ঠানে যে একটি আলোচনার বিষয় আমরা নিয়েছি, আর আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে বিনয়ী ও নম্রতা। বিনয়ী এবং এই নম্রতা যে বিষয়টা, দুটি বিষয় যদিও সাবজেক্ট একদিকে আলাদা, কিন্তু প্রায় বিনয়ী এবং নম্রতা এটা এমন একটি বিষয় যা পাশাপাশি, যেখানে বিনয়ী শব্দের আলোচনা হয় সেখানে নম্রতা চলে আসে। তাই আজকে আমরা মুবাল্লিগিন থেকে আমরা যে বিনয়ী কাকে বলে যে এবং নম্রতা কাকে বলে এবং এই বিনয়ী নম্রতা একজন মানুষের এমন এক গুণ যার মাধ্যমে সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে উচ্চ মকাম মর্যাদা সে লাভ করতে পারে। এবার বিনয়ী এবং এই নম্রতার এই গুণ যখন কোন ব্যক্তির মাঝে চলে আসে, তখন সেই অহংকার থেকে শুরু করে অসংখ্য গুনাহ থেকে সেই নিরাপত্তা লাভ করতে পারে ইনশাআল্লাহ। আজকের এই বিনয়ী নম্রতা কেমন হওয়া উচিত, একজন মানুষের এই উত্তম বৈশিষ্ট্য নিয়ে আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানে আলোচনা করব। কিন্তু আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে, প্রেমের সুধা পঙ্কারাও না মদনী মদিনেওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পঙ্কারাও না মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার, যখন হবে তোমার দিদার, তখন ঈদ হবে আমার স্বপনে এসোনা মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সুধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমার কাছে ডেকে নাও না। ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, ছেড়ে গেছে মোর প্রিয়জন, ভুলে গেছে বন্ধু স্বজন, হে নবী তুমি ভুলো না, হে হে নবী তুমি ভুলো না মদনী মদিনওয়ালে আমার কাছে ডেকে নাও না মদনী মদিনওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনওয়ালে আমার কাছে ডেকে নাও না আমি যদি মদিনওয়ালে আমার কাছে ডেকে নাও না মদনী মদিনওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনওয়ালে আমার কাছে ডেকে নাও না তোমার প্রেম প্রেম চায় আতার থাকে যেন তাতে গ্রেফতার তোমার প্রেম চায় আতার থাকে যেন তাতে গ্রেফতার ধনের মোহ দূর কর না ধনের মোহ দূর কর না মদনী মদি ওয়ালে আমার কাছে ডেকে নাও না মদনী মদিনওয়ালে প্রেমের সুধা পান করাও না মদনী মদিনওয়ালে আমার কাছে ডেকে নাও না
শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়ার লিখিত একটি কালাম, আর এমন একটি কালাম যে কালামটি পুরো বিশ্বব্যাপী সুপরিচিত মাদানী মদিনওয়ালে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত যে কেমন এক আশিক রসুল, তিনার হৃদয়ের মাঝে কেমন ইশক রসুল, ওনার লিখিত কালামের মাধ্যমেই বোঝা যায় কত সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুম আলিয়া ওনার নাতিয়া কালাম পড়ে শুনে অনেকের দিলের মধ্যে ইশকে রসুল সৃষ্টি হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমির আহলে সুন্নাতের লেখার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বরকত দান করুন, যাতে আমরা মহান ওলিয়ে কামিল শেখ তরিকত আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে আরো এই ধরনের কালাম আমরা পেয়ে থাকি। এছাড়াও আমির আহলে সুন্নাত দামাত বরকাতুম আলিয়া অনেক বড় একটা কিতাব লিখেছেন ওয়াসাইলে বখশিশ, পুরা এর মধ্যে অসংখ্য রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, সাহাবায়ে কেরামের আউলিয়ে কেরামের প্রশংসার উপরে এই কিতাব, অসংখ্য কালাম এর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। জি
আল্লাহ তাআলার দরবারে কত মকবুল হয়েছে দেখেন। আল্লাহর ওলি কলম উঠিয়েছেন আর পুরা দুনিয়া এই নাতে রসুলকে কবুল করে নিয়েছেন, ছোট হোক কিংবা বড় হোক, জুয়ান হোক বৃদ্ধ হোক, সবারই মুখে আওয়াজ মাদানী
মদিনা।
কোন এক এলাকাতে মেহফিল হচ্ছিল, সেখানে এক সুন্নি এক হকানি এক আলিম খুব সুন্দর ভাবে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়ার এই নাত তিনি করলেন, মেহফিলের মধ্যে পাঠ করলেন খুবই সুন্দর কণ্ঠে। মেহফিলের পরেই যখন ওই আলিম সাহেবের সাথে যখন সাক্ষাৎ হলো, মোলাকাত হলো, তো ওনার সাথে যখন কথা বললাম, জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি কি জানেন যে এই কালামের লেখক কে, অনেক বড় আলিম ছিলেন উনি আমাদের বাংলাদেশের, এই কালামের লেখক কে? তো তখন তিনি অবগত ছিলেন না, তিনি বলেন যে আমি জানি না এই কালামের লেখক কে, কিন্তু এই মাদানী মদিনীওয়ালে এই কালাম, মানে এই কালামটা এমন আমার মনে হয় যদিও আমি জানি না কিন্তু তিনি মহান কোন এক ব্যক্তি হবে,
লেখার ধরনে বোঝা যায়
জি। তখন আমি যখন ওনাকে স্মরণ করিয়ে দিলাম যে আলহামদুলিল্লাহ এই মাদানী মদিনীওয়ালে এই নাতের লেখক হচ্ছেন দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত, তখন তিনি বলেন যে হ্যাঁ এই ধরনের ব্যক্তির দ্বারাই কি এই সম্ভব। তারপর আপনার দেখবেন যে বিশ্বব্যাপী বারো মাস বিশেষ করে মাহে রবিউল আউয়াল শরীফে বিশ্বব্যাপী যে সকল মিলে যে কালামটা পাঠ করে, নূরওয়ালা আয়া হে নূর লেকার আয়া হে, আলহামদুলিল্লাহ এটা বাপু আমির আহলে সুন্নাত দামাত বরকাত আলিয়ার লিখিত কালাম, আল্লাহ তাআলা বরকত দান করুন। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের মাশাআল্লাহ যখন আমাদের মাওলানা নিজাম আত্তারি থেকে যখন নাত রসুল শুনলাম খুবই ভালো লাগলো, মাদানী মদিনীওয়ালে তো ফির স্মরণ হয়ে গেল বাপা আমির আহলে সুন্নাত দামাত বরকাত আলিয়া যে এত সুন্দর কালাম লিখলেন আর নাতকা ইসমাইল বেরা মাশাআল্লাহ পড়ে শোনাচ্ছেন। আবারও আল্লাহ তাআলা দরবারে দোয়া করে যে আমির আহলে সুন্নাতের নেক হায়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুন। তো দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে আজকে একটি আলোচনার বিষয় আমরা নিয়েছি আর আজকের আলোচনার বিষয়ে আমরা পূর্বেও আরজ করেছি যে বিনয় ও নম্রতা। শুরুতে আমি এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা গেলে ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলবো যে এই থেকে আমরা এই বিষয়টা আমাদের ভিতরে আমরা অনুধাবন করতে পারবো যে আসলে বিনয় জিনিসটা কি। তারপর ইনশাল্লাহ হাদিস শরীফ রয়েছে আর বুজুর্গানিদিনের ওয়াকিয়াত রয়েছে, কোরআন কারিমের আয়াত রয়েছে, আমরা মোবাল্লিগিন থেকে শ্রবণ করবো। আমরা সকলেই এক আল্লাহর ওলি হযরতে সাইয়েদুনা মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার নাম অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে, মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বিনয় প্রকাশ করলেন। একবার তিনি বলেন যদি কেউ মসজিদের দরজায় দাঁড়িয়ে এলান করে, ঘোষণা করে এই এলাকার সব চাইতে গুনাহগার ব্যক্তি চলে আসো, তো মালিক বিন দিনার রহমাতুল্লাহ তাআলা ফরমান যে যদি কেউ এই ধরনের ঘোষণা করে এই মহল্লার সব চাইতে গুনাহগার ব্যক্তি চলে আসো, তাহলে আমার আগে কেউ আসতে পারবে না। মানে তিনি কত সূক্ষ্মভাবে মানুষকে বোঝাচ্ছে যে আমি গুনাহগার। এই বিনয় প্রকাশ করা ইচ্ছাকৃত ভাবে
নিজেকে
এই ছোট মনে করা, মালিক বিন দিনার রহমাতুল্লাহ কত বড় উচ্চ মকাম মর্যাদার অধিকারী ছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান ব্যক্তিদের বসিলায় আল্লাহ আমাদের মতো গুনাহগারদের সর্দার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিনয় এর নম্রতার আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দান করুন। মোবাল্লিগিন রয়েছে জাকির ভাই, মাশাআল্লাহ আমাদের রেজাউল কবির ভাই, এরপরে নিজাম ভাই রয়েছে, ইনশাল্লাহ আমরা আজকে ক্রমান্বয়ে ইনশাল্লাহ মোবাল্লিগিন থেকে মাদানী ফুল শ্রবণ করব। শুরুতেই যেহেতু ডান দিকেই জাকির ভাই রয়েছে আর ডান দিক থেকে সুন্নত রয়েছে, তো জাকির ভাই থেকে ইনশাল্লাহ মাদানী ফুল নেবে ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের বিষয় আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ, আর আশা করা যায় যদি কোনো দর্শক আমাদের এই অনুষ্ঠানকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য অর্জন করে, তো অবশ্যই তার মধ্যে বিনয়ে যে কি একটা নিয়ামত সেটা সে অনুভব করতে পারবে এবং নিজেও চেষ্টা করবে দর্শকেরা যে আমিও চেষ্টা করি বিনয় অর্জন করার জন্য। মানুষের ইমরান ভাই যতগুলো ভালো দিক আছে, যতগুলো ভালো গুণ আছে, বৈশিষ্ট্য আছে, তার মধ্যে সবচেয়ে ভালো বৈশিষ্ট্য, ভালো কাজ, ভালো গুণ হয়েছে বিনয়। আর বিনয় যদি কোনো ব্যক্তির মাঝে না থাকে, বিনয় না থাকলেই তার বিপরীত যে কাজটা সেটা হয়েছে অহংকার। বিনয় না থাকলে তার মধ্যে অহংকার চলে আসে, আর অহংকার যে মানুষের মধ্যে চলে আসবে সে দুনিয়াও পাবে না আখেরাতও পাবে না।
এটাকে আমরা এভাবে আমরা নিতে পারি, অহংকার মানে আমি, মানে আমি আমির যে একটা আমিত্ব যে জিনিসটা আর কি।
ওই এই বিনয় মানুষকে যদি কোনো ব্যক্তির মধ্যে বিনয় থাকে, ওই বিনয় তাকে আল্লাহ তাবারক তাআলা পছন্দনীয় বান্দা বানিয়ে দেয়। একে তো আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যায়, দ্বিতীয়ত সে সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি হয়ে যায়। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সম্মানকে বাড়িয়ে দিবে। এখন সম্মান অর্জন করতে চায় না এমন কোনো ব্যক্তি নেই। সব ব্যক্তি চায় যে যেভাবে হোক, টাকা পয়সা দিয়ে হোক, কাজের মাধ্যমে হোক, বা মানুষের খেদমত করে হোক, নেকির দাওয়াত দিয়ে হোক, বা মিডিয়াতে কাজ করে হোক, টিভি চ্যানেলে কাজ করে, যেভাবে হোক আমার সম্মান যেন বেড়ে যায়। কিন্তু সম্মান এ সকল কাজের মধ্যে নেই, সম্মান রয়েছে আল্লাহ তাবারক ও তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বিনয় অবলম্বনের মধ্যে।
সুবহানাল্লাহ, বাস্তবই যে যখন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তির সম্মানকে
বাড়িয়ে দেয়,
পুরো পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক তার সম্মান কমানো সম্ভব না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবার থেকে যদি লাঞ্ছনা, অপমানিত যদি কোন পজিশন যদি সে লাভ করে, তাহলে মানুষ যতই তার প্রশংসা করুক সে কখনো সম্মানের পাত্র হওয়া সম্ভব না। আর খুবই সুন্দর চমৎকার হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয়ী প্রকাশ করে নিজেকে ছোট করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আর এই হাদিস শরীফের যদি আমরা প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা যদি আমরা দেখি, তখন আমাদেরকে দেখতে হবে সাহাবা একরাম থেকে শুরু করে, আউলিয়া একরাম থেকে শুরু করে, এবং আল্লাহ তাআলার প্রতিটি মকবুল বান্দা যারা, তাদের জীবনের মধ্যে আপনি দেখতে পাবেন যে তাদের মকাম অনেক উপরে ছিল, অনেক মর্যাদা, কিন্তু তাদের মধ্যে এমন বিনয় ছিল তারা তাদেরকে অনেক ছোট হিসাবে পেশ করত। এখানে যে বিনয় যদি আমরা শব্দটা আলোচনা করি, যে বিনয়ের মধ্যে দুটা পার্ট রয়েছে, যেমন শারীরিক একটা বিনয় এবং অন্তরের একটা কি বিনয়। যেমন কোনো ব্যক্তি যদি অন্তরে নিজেকে বড় মনে করেন, তার শারীরিক শরীরের যে বিনয় অর্থাৎ একটা অঙ্গভঙ্গিকে সে খুবই নত করে নিল যে আসলে আমি গুনাহগার, কিন্তু তার অন্তর সেটা বলে না, তাহলে সে আরো অনেক বড় গুনাহগার হয়ে যাবে। এটা তার জন্য মুনাফিকের আলামত, এবং সে জি এটা হচ্ছে তার একটা মিথ্যার একটা কি আশ্রয় নেওয়া। কিন্তু প্রকৃত বিনয় হচ্ছে তার অন্তর প্লাস তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ উভয়ের দিক থেকে যদি সে বিনয় অবলম্বন করে, তাহলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিবে, জিরাজাল করবে।
মিটা দো আপনি হস্তি কো আগর কুসমত বাচা চাই কে দানা খাক মে মিল কর গুলে গুলজার হতে।
আহ সুবহানাল্লাহ,
যদি প্রকৃত পক্ষে আমরা মর্যাদা চাই, আমরা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নিজের মাথাকে উঁচু করতে চাই, তাহলে আমার মাথাকে ঝুঁকাতে হবে,
ঝুঁকাতে হবে,
নিজের আমিত্বকে বিসর্জন দিতে হবে। যদি নিজের আমি 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 এই আনানিয়তকে যদি বিসর্জন দিতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খুশখবরি রেখেছেন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ এর মধ্যে 34 নং আয়াতে শেষাংশে এভাবে ইরশাদ করেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, ওয়াবাশশিরিল মুখবিতিন, সুসংবাদ তাদের জন্য যারা বিনয় অবনত হয়। তো মুফাসসিরিন কিরাম বলেছেন যে এমন ব্যক্তিকে মুখবিত বলা হয় যারা জুলুম করে না, আর যখন তাদের উপর জুলুম করা হয় এটা প্রতিবাদ এবং প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করে না। বিনয়ের এই সংজ্ঞাটা আমাদেরকে স্পষ্টভাবে বোঝা উচিত যে আজকাল আপনি যদি দেখেন নিজের জন্য কারো উপর যদি কোনো কথা বলা হয়, কোনো প্রহার করা হয় অথবা কোনো ধরনের আঘাত যে কোনো উপায়ে আসা হোক না কেন, আমরা কিন্তু উৎপেতে থাকি কতক্ষণে তার জবাবটা দেব, আর হয়তো মুখে অথবা হাতে অথবা অন্য কিছুর দ্বারা, অথবা সুযোগ খুঁজতে থাকি যে এখন পারিনি, সুযোগ মতো তোমাকে আমি দেখে নিব। এই যে সুযোগ খুঁজতে থাকা, এইটা যে আমাদের মধ্যে যে অভ্যাস আরেকজনকে জিল্লত করার, অপমানিত করার সুযোগ খুঁজতে থাকা, সে আমাকে অপমানিত করলো, আমার সামর্থ্য হয় নাই ওই সময় তার জবাব দেওয়ার, কিন্তু মনে মনে অন্তরে অন্তরে সুযোগ খুঁজতে থাকা, এই যে একটা তাড়না আমাদের অন্তরের মধ্যে যদি এরকম থাকে আমার মধ্যে, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে বিনয়ের বিন্দু মাত্র ছিটে ফুটো নেই। কেননা এখানে মুফাসসিরিন কিরামি স্পষ্ট বলে দিয়েছেন যখন বিনয়ী সেই হবে যে কাউকে জুলুমও করবে না, আবার যখন তাকে জুলুম করা হয় সে এটার প্রতিউত্তর দিতে যাবে না। এই জন্য আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে একটি অঙ্গার প্রজ্বলিত রয়েছে, এই প্রতিশোধ নেওয়ার যে মন মানসিকতা এটাকে আমাদের অন্তর থেকে দূর করে দিতে হবে। হাদিসে পাকের মধ্যে বিনয় অবনত হওয়ার অনেক একাধিক ফজিলত রয়েছে, হাদিস রয়েছে, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বস্তু চারটি, যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন যে চারটা বস্তু এমন রয়েছে যেটা আল্লাহ তাআলা নিজের পছন্দনীয় বান্দা ছাড়া আর কাউকে দান করেন না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
চারটা বস্তু, একটা হচ্ছে নীরবতা, দ্বিতীয়ত তাওয়াক্কুল ভরসা আল্লাহ তাআলার প্রতি, তিন নম্বর হচ্ছে তাওয়াজু অর্থাৎ বিনয় নম্রতা, আর চার নম্বর হচ্ছে দুনিয়ার প্রতি বিমুখ হওয়া অর্থাৎ অনীহা। এই চারটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পছন্দনীয় বান্দা ছাড়া আর কাউকে দান করেন না। অপর এক হাদিসে পাকের মধ্যে রয়েছে মুহাদ্দিসিন কিরাম ফরমান যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যখন আল্লাহ তাআলা কোন বান্দাকে ইসলামের মতো মহা দৌলত দ্বারা হেদায়েত দান করেন এবং তাকে সুন্দর আকৃতি গঠন দান করেন এবং তার মধ্যে থেকে অপছন্দনীয় বস্তু এবং তাকে অপছন্দনীয় স্থান থেকে দূরে রাখেন, এইসব এই অনুগ্রহ করার পরেও আল্লাহ তাআলা তাকে বিনয়ী বানান, এর থেকে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় হচ্ছে বিনয় এবং আল্লাহ তাআলার পছন্দনীয় জিনিস হচ্ছে বিনয়। এটা হচ্ছে একটা বান্দার মধ্যে যদি বিনয়ের আলামত থাকে তাহলে বুঝতে হবে যে সে বান্দা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়।
এখানে একটা বিষয় আমরা
ইসলাম পাক তার মধ্যে সৌন্দর্য থাক কিন্তু তাকে খারাপ জায়গা থেকে খারাপ স্থান থেকে দূরেও থাকুক কিন্তু তার মধ্যে যদি বিনয় তাওয়াজু না থাকে তাহলে এই অন্যান্য বিষয়গুলো মলিন হয়ে যাবে, ম্লান হয়ে যাবে।
এখানে একটা বিষয় আমরা যেটা আমরা বুঝতে পারলাম যে এই বিনয়টা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত, এবং আল্লাহ তাআলা একমাত্র তার পছন্দনীয় বান্দা যারা সচরাচর সাধারণ মানুষের মধ্যে কি সম্ভব না। আর একটা জিনিস আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা সকলেই বুঝি, যে জিনিসটা যত উচ্চ মাপের উচ্চ মর্যাদার, ওই জিনিসটা যেহেতু বড় এক নিয়ামত, এটা কিন্তু সহজে হাসিল করা যায় না। যেমন আমরা যখন কোন আউলিয়ে কেরাম কোন বুজুর্গানি দিনের ইতিহাস যখন আমরা পড়ি, দেখতে পাই যে তারা অনেক সাধনার পরে কিন্তু এই মর্যাদাগুলো তারা কি করে
লাভ করে
লাভ করে। কিন্তু
মুমিনদের একটা গুণ,
হ্যাঁ মুমিনদের একটা বিশেষ একটা গুণ। কিন্তু আমরা যদি দেখি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে জিনিসটা হাসিল করা কঠিন কষ্টকর, এর মর্যাদা কিন্তু অনেক
অনেক।
যেমন এখানে একটি বাণী রয়েছে হযরতে ওয়াহাব বিন মুনাব্বি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তামবিহুল মুখতারিন কিতাবের রেফারেন্স দিয়ে তিনি বলেন যে ওই সময় যখন মানুষ নিজেকে অদম মনে করে, অদম অর্থাৎ বিনয়ী শব্দ, ওই সময় যখন মানুষ নিজেকে অদম মনে করে, তার জন্য 70 বছর ইবাদত থেকে উত্তম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কেউ নিজেকে যখন অদম মনে করে নে, আসলে কিন্তু আমি গুনাহগার, যে আমার মর্যাদাই কোথায় আল্লাহর কাছে, আমি তেমন কোনো কিছুই করতে পারিনি। যে কথাগুলো আমাদের বুজুর্গানের দিন বলতেন, আপনি ইতিহাস পড়ুন, আপনি কিতাবের মধ্যে এমন এমন আল্লাহর বলি যাদের নাম শুনলে শরীরের লোম কি হয়ে যায়, অনেক সময় খাড়া হয়ে যায়, মানে তাদের এত তাদের বিলায়ত তাদের মকাম। কিন্তু আপনি যখন কিতাব পড়বেন, তারা নিজেদেরকে বলতেন হাই আমার মতো গুনাহগার কে
আসলে। ইমরান ভাই, বিনয় যে আজকে নম্রতা যে আজকে বিষয় নেওয়া হয়েছে, যে সকল দর্শক আজকে শুনতেছে হয়তো বা এরা অবাক হয়ে যাবে যে বিনয় আর নম্রতার এত মূল্য রয়েছে, এত এক বড় নিয়ামত। যেমন কিছু অমুসলিম এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে অনুমতি চাইল, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি চাওয়ার পরে তাকে মৃত্যুর একটা অভিশাপ দিল যে তোমার মৃত্যু ঘটুক। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের উত্তরে তিনিও বলে দিলেন যে তোমাদের মৃত্যু হোক। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, হ্যাঁ বারি বলাছিলেন, অর্থাৎ অভিশাপ দিয়েছিলেন আয়েশা সিদ্দিকা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আয়েশা, নম্রতা অবলম্বন করো, কেননা আল্লাহ তাবারক তাআলা কোমলতা নম্রতা বিনয় পছন্দ করেন, আর এটা মুমিনের বৈশিষ্ট্য রয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন নাই যে তারা আমাকে অভিশাপ দিয়েছে মৃত্যুর জন্য বলেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি শুনেছি এবং তাদের উত্তর আমি দিয়ে দিয়েছি। আসলে এই দেখেন, যদি কোনো ব্যক্তি আমাদের উপরে প্রহার করে, কোনো ব্যক্তি আমাদেরকে কষ্ট দেয়, কোনো ব্যক্তি আমাদেরকে তুচ্ছ মনে করে, তো আমরা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য, যেটা রেজাউল ভাইও বলল, আমরা তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য বেদিব্যস্ত হয়ে থাকি, কখন দিব, কখন তার সে প্রতিশোধ আমি নিব। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? বিনয়, নম্রতা, কোমলতা অবলম্বন করো, এটাই মুমিনের বৈশিষ্ট্য।
আসলে
একটু অ্যাড করতে, যেটা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কিন্তু তাদেরকে
অমুসলিমদেরকে আসতে দিচ্ছিল না,
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতার শিক্ষা দিলেন। এখানে আবার আরেকটা কথা বলছেন বা আরেকটা হাদিসে এরকম যে তাদের আমি যদি বদদোয়া দেই, আমার বদদোয়া তাদের উপর কি তাদের জন্য কবুল হয়ে যাবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়িয়ে বলেন নাই। কিন্তু তারা যদি উনি মনে করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছেন আমাদেরকে যে বললো, রাসূল বললেন যে তারা বদদোয়া দিলে আমাদের উপর এটা কি হবে,
লাগবে না
লাগবে না, কিন্তু আমি যদি দেই তাহলে লেগে যাবে, এই জন্য আমরা দেওয়া মানা।
মানে কিভাবে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই যে নম্রতার যে একটা ভাব, এখানে একটি বিষয়, যেহেতু আমাদের বিষয় হচ্ছে বিনয়ী, তাই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে যদি সমস্ত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মর্যাদার অধিকারী যিনি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এখানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা বিনয়ী, আমি বিনয়ী জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এর আগে আমি একটা উদাহরণ দিয়ে দিই যাতে আমাদের মধ্যে কোনো অস্বস্তি না আসে। যেহেতু আজকে এখন মিডিয়ার যুগ, আপনার কথা জবান থেকে বের হওয়ার সাথে সাথে এটা বাহিরে ছড়িয়ে যায়। যেমন যদি কোন একজন মসজিদের ইমাম, এই কোন একজন সম্মানিত ব্যক্তি এলাকার মধ্যে, আমরা জানি কিন্তু উনি সবচেয়ে সম্মানের অধিকারী এবং সবচেয়ে তাকওয়া পরহেজগারের অধিকারী, অনেক সময় উনি বিনয়ের শব্দ ব্যবহার করেন যে আমি গুনাহগার, আমি আসলে গুনাহগার। এখন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি কোনো পাশের কোনো মুসল্লি, কোনো তার বন্ধু কেউ তাকে গিয়ে কখনো এই কথা বলবে না যে আপনি গুনাহগার, এটা ছিল ওনার শব্দ, কিন্তু অন্য কারোর কোনো ব্যক্তির তাকে গুনাহগার বলা, অন্তরও ধারণা করার অনুমতি নাই, কেউ বলেও না। এটা যিনি বলে তার জবান থেকে বের হয় যে আমি গুনাহগার, কিন্তু কেউ এসে বলে না যে হুজুর
আল্লাহ তাআলার কাছে বিনয়ভাব প্রকাশ করে,
বিনয়ভাব প্রকাশ করে। এই কথা আমি কেন বললাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে একটি ঘটনা যা আপনার কিতাবের মধ্যে এসেছে, এইভাবে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতেন অমুসলিমদেরকে। তো অমুসলিমদেরকে যখন দাওয়াত দিতেন, ঘটনাক্রমে একদিন এক ঘটনা এভাবেই ঘটলো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সামনে কয়েকজন অমুসলিম ছিলেন, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক, দন্দন মুবারক, যখন এই মুখ একটু খুললেন, খোলার সাথে সাথে যখন দাঁত প্রকাশ পেল, এমন ভাবে নূরের বিচ্ছুরিত বের হচ্ছেন, মানে সামনে কেউ সহ্য করার মতো না, এমন অবস্থা নূর দাঁত থেকে, আল্লাহু আকবার। এখন সামনে যারা ছিল, কিন্তু কেউ কিন্তু সেখানে মুসলিম ছিল না, অমুসলিম। এখানে এই মুসলিমদেরকে বলেন নাই, অমুসলিমদেরকে উদ্দেশ্য করে যখন সবাই পালায়ন করতে লাগলো ভয় আতঙ্কিত হয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দেখুন কেমন বিনয়ী, এখানে সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করলেন, আমাদের জন্য শিক্ষা, প্রতিটি মুসলমানের জন্য শিক্ষা, এটা মুফতির জন্য শিক্ষা, মুহাদ্দিসের জন্য শিক্ষা, যত বড় এলিমের অধিকারী, মর্যাদার অধিকারী, সবার জন্য শিক্ষা। আল্লাহর হাবিব তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমরা কোথায় যাচ্ছ, আমি তো তোমাদের মতো একজন মানুষ। এটা এখানে কিন্তু মুসলমানদেরকে বলেন না, অমুসলিমদেরকে উদ্দেশ্য করে, তাদেরকে কাছে নিকটে আনার জন্য নূরে যখন কিরণ বের হচ্ছে ধাপ থেকে, মানে চলে যাচ্ছে, পালন করতে লাগলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয় নিয়ে আসলেন এখানে, চিন্তা করলেন,
এটা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিনয় ছিল। হ্যাঁ, মানে
আপনার মানুষ, তোমাদের মতো মানুষ, মানে এখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিনয় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষাও এটা যে আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্য। এবং হাদিসে পাকের মধ্যে এটা স্পষ্ট ইরশাদ হয়েছে যেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ ফরমান যে আল্লাহ তাআলা যখন আমাকে দুটি কথার অধিকার দিলেন, অর্থাৎ বেছে নেওয়ার জন্য, একটা হচ্ছে যে আমি রসুলে আব্দ হব অথবা ফেরেশতাদের রসুল হব, অর্থাৎ বান্দাদের রসুল হব অথবা ফেরেশতাদের রসুল হব। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি কোনটাকে বেছে নিব এই ব্যাপারে আমি চিন্তা করছিলাম। আমার ফেরেশতাদের মধ্যে জিব্রাইল আমিন আমার বন্ধু, সে আমাকে পরামর্শ দিল যে আপনি এই দুটো থেকে যেটার মধ্যে তাওয়াজু অর্থাৎ বিনয় রয়েছে বিনয়টাকে বেছে নিন। অতঃপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি রাসূলে আব হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম।
সুবহানাল্লাহ, মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিনয়ী,
হ্যাঁ,
জিনিসটাকে কি গ্রহণ করে নিলেন,
গ্রহণ করলেন। অপর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এক সর্বম আরজ করছি, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাচ্ছিলেন, তো আরবের এক হাবশি কালো একটা ছেলে যার শরীরের মধ্যে বিভিন্ন স্থানে ক্ষত ছিল এবং এটা একটা রোগ ছিল যার কারণে অন্যরা তাকে নাক ছিটকাত, ঘৃণা করত, তাকে কাছে আসতে দিত না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার অনুমতি চাইলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাকলেন এবং নিজের উরুতে বসালেন, বসিয়ে তাকে খাবার খাওয়ালেন, বললেন নাও খাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বিনয় প্রকাশ করলেন যে যাকে কেউ পছন্দ করত না, রোগের কারণে যাকে নাক ছিটকাত, সেই ব্যক্তিকে পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনয় প্রকাশ করে তাকে তাওয়াজু করে তাকে সম্মান দিয়ে নিজের কাছে বসালেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি যেখানে এই যে বিনয়, যে আমাদের বিনয় প্রকাশ করা এক ধরনের, আউলিয়ে কেরামে বিনয় প্রকাশ করা এক ধরনের, সাহাবা একরাম নবীদের যেখানে আমাদের সমস্ত নবীদের শ্রেষ্ঠ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি বিনয় প্রকাশ না করতেন, এখানে কোনো বিষয় ছিল না। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে যত প্রকারের শ্রেষ্ঠত্ব সব লাভ করেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিনয় আল্লাহর হাবিব জানতেন যে আমার উম্মত তখন শ্রেষ্ঠত্ব হবে, তখন মর্যাদার অধিকারী হতে পারবে যখন তাদের মধ্যে বিনয় আসবে।
এই বিষয়টা
এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শিক্ষার জন্য কি এই বিনয় প্রকাশ করেছেন প্রতিটি স্থানের জন্য। কিতাবের মধ্যে রয়েছে যে বিনয় প্রকাশ করাটাও একটা সুন্নাত।
সুবহানাল্লাহ, যেটা বলতেছিলাম যে বিনয়, এখন মানুষ বিনয় যেভাবেই সে অর্জন করুক না কেন, যার সাথেই বিনয় দেখা, যদি হোক সে মা বাবার সাথে বিনয় অবলম্বন করেছে, মা এসেছে বাবা এসেছে সে দাঁড়িয়ে গিয়েছে, তখন মা বাবা কি করবে, নিজের সন্তানের কথা অন্য কারোর সাথে বলবে, আমার সন্তান আলহামদুলিল্লাহ আমার বাদ্য, আমার কথা শুনে, আমাকে দেখলে দাঁড়িয়ে যায়, আদব করে। তারপর এরপর দেখেন, যদি কোনো ছাত্র তার ওস্তাদের সাথে বিনয় প্রকাশ করে, ওস্তাদ আসলো দাঁড়িয়ে গেল সালাম দিল বা হাত বেঁধে দাঁড়িয়ে গেল, ওস্তাদ যা বলে তা শুনলো, এই বিনয় প্রকাশ করলো, ওস্তাদ কিন্তু তার অন্য ছাত্রদের সামনে এই ছাত্রকে নিয়ে প্রশংসা করবে যে আমার এই ছাত্র তোদের মতো না, এ কিন্তু একটু আলাদা, দেখ তোরা কি করো আর সে কি করে, সে আমাকে দেখলে বিনয় সহকারে দাঁড়িয়ে যায়, আদব সালাম তার প্রশংসা করার মতো না।
এখন দরখাস্ত লেখা হয় সবিনয় বিনীত নিবেদন, এই যে বিনীত বিনীত হইয়া
মানে খুব বিনয়ের সাথে আমি খুব ছোট হইয়া কি করতেছি।
এরপরে
যদি কোন ছোট হইতেছে যখন আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবো,
এটা তো বললাম ইমরান ভাই শুধু মা বাবা আর ওস্তাদের ব্যাপারে, এলাকার মুরব্বী যারা আছে তাদের সামনে যদি কেউ এই রকমের বিনয় দেখাতে পারে, মুরব্বীরা আসছে সাইড দিয়া দেওয়া, তাদেরকে সালাম দেওয়া, তাদের আদবে দাঁড়িয়ে যাওয়া, এই এই তো গেল দুনিয়াবি, তার প্রশংসা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে, যদি কোনো ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে আদব আর সম্মান আর বিনয় অবলম্বন করতে পারে, কোন ব্যক্তি যদি সালাতু সালামে দুরুদ সালামে মিলাদের মধ্যে দাঁড়িয়ে যায়, তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের উম্মতি নিয়ে প্রশংসা করে, দেখো আমার উম্মতি আমাকে সম্মানের সাথে সালাম দিচ্ছে, বিনয়ের সাথে দাঁড়িয়ে হাত বেঁধে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে সালাম দিচ্ছে।
নামাজ তো সবচেয়ে বড় ইবাদত, নামাজের মধ্যে বিনয়ের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন 1-2 আয়াতে, ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, অর্থাৎ নিশ্চয়ই সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে
বিনয় হয়েছে। সুবহানাল্লাহ,
মুমিনরা ওই সকল মুমিনরা সফল কাম যারা তাদের নামাজের মধ্যে বিনয়।
এই ব্যাপারে আমির আলো সুন্নাত দামাত বারকাতুল আলিয়া যে মাদিনী নামাজ দিয়েছেন, যে প্রশ্ন আকারে রয়েছে যে আপনি কি নামাজের মধ্যে, নামাজ এবং দোয়ার মধ্যে খুশু খুজু, তো খুশু যেটাকে বলা হয়েছে শারীরিক বিনয়, মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটা বিনয়, অনেকে দেখবেন যখন নামাজ পড়ে খুব বিনয়ের সাথে করে নামাজ পড়ে, আর খুজু বলা হয় অন্তরের বিনয়ী, এই খুশু এবং খুজু, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নামাজই প্রশংসা করেছেন যে নামাজের মধ্যে কি বিনয় কি
তারা সফল কাম,
তারা সফল কাম। সুবহানাল্লাহ, আসলে দেখেন যে আল্লাহ তাআলার কাছে আপনার এই যে বিনয়ী যে বাপ জিনিসটা, এটা কিন্তু একমাত্র যারা মুমিন যারা মুত্তাকি যারা আল্লাহওয়ালা আল্লাহ তাআলা তাদেরকেই এই মকাম, এই মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। আসলে এই যে বিষয়টা আমরা চাচ্ছি অনেকেই যে এই ধরনের বিষয়গুলো আমিও লাভ করি, আমার থেকে অহংকার দূর হয়ে যাক, আমিত্ব দূর হয়ে যাক, আমার ভিতরে কিছু ইচ্ছা, মানুষের যেটাকে কিতাবের ভাষার মধ্যে রোগ বলা হয়েছে, অনেক বড় অন্তর রোগ বলা হয়েছে, যে সবাই আমাকে সম্মান করুক, সবাই আমাকে ফুলের মালা দিক, সবাই আমার নামের একটু প্রচার করুক, মিডিয়াতে আমার একটু প্রচার করুক, সবাই সোশ্যাল মিডিয়াতে একটু আমার প্রশংসা করুক, এই যে রোগ, তো এটাকে এক প্রকার একটা শব্দে বলা হয় আমিত্ব। আমি এখন একজন মানুষ চাচ্ছে যে আমি এগুলা থেকে বেঁচে যাব, কিন্তু এগুলা থেকে আমি শুধু বললেই সম্ভব না, আপনাকে এমন একটা জায়গায় আসতে হবে, এমন একটা পজিশন আসতে হবে, এমন একটা পরিবেশ আসতে হবে যেখানে যেই জায়গাতে এগুলো ট্রিটমেন্ট করানো হয়।
আমি তো আসলে অনেকে তো এটার প্রতি খেয়ালই নাই যে আসলে আমিত্বটা কি, আমি যে আমার আমাকে নিয়ে যে ব্যস্ত, আমি যে আমার দিকটাই আমি চিন্তা ভাবনা করতেছি, সবকিছুতেই আমি 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 আমি, এইটাই যে আমাদের সর্বোপরি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কল্পনা এবং জল্পনা, এটাই কিন্তু আমাদের জল্পনা যে আমি এটা কিভাবে করব, আমার এটা কিভাবে হবে, আমার এটা কিভাবে হবে, আমার এটা আমার কেন হলো না, তার কেন হয়ে গেল, এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু সব জায়গায় গেলে চিকিৎসা হয় না, সব জায়গায় গেলে চিকিৎসা হয় না, যেভাবে দাঁতের ডাক্তারের কাছে গেলে দাঁতের চিকিৎসা হয়, কানের ডাক্তারের কাছে কানের চিকিৎসা হয়, যদি আমিত্বর চিকিৎসা আপনি করতে চান তাহলে অবশ্যই আধ্যাত্মিক ডাক্তারের কাছে যেতে হবে।
আগে আমাকে একটা জিনিস বলো পৃথিবীতে, বা কোন জিনিসটা সবচেয়ে নিকৃষ্ট, মানে সবচেয়ে অধম কোন জিনিস। তখন উনি খুঁজতে খুঁজতে গেলেন ইস্তিনজাখানায়, বড় মনে করেন কোবরা, ওইখানে গেলেন, চিন্তা করলেন এটা নিকৃষ্ট। তখন ওইখান থেকে আল্লাহ তাআলার হুকুম আওয়াজ আসলো যে হে ব্যক্তি, তুমি আমাকে নিকৃষ্ট মনে করতেছ, আমি তো একজন পোলাও
ভালো
খাবার ছিলাম, আমি যদি নিকৃষ্ট হই তোমার পেটে যাওয়ার পর আমি নিকৃষ্ট হয়েছি, আমি যদি নিকৃষ্ট হই তাহলে তোমার পেট নিকৃষ্ট বানানোর কারখানা,
মানে আমি তো নিকৃষ্ট ছিলাম না তোমার সোহবতে যাওয়ার কারণে, তোমার সাথে মিশে যাওয়ার
কারণে আমি নিকৃষ্ট হয়ে গেছি। তখন উনি বুঝতে পারলেন যে আসলে তো আমি না নিকৃষ্ট,
মানে সবচাইতে নিকৃষ্ট আমি,
আমি সবচাইতে নিকৃষ্ট। উনি কান্না করতে করতে
পিশাবের কাছে গেলেন,
ওনার কাছে গেলেন যে হুজুর
এইজন্য
আমি সবচেয়ে নিকৃষ্ট। তখন হুজুর তাকে বায়াত করাইলেন, মানে যখন নিজের আমিত্বটা,
অর্থাৎ যখন হুজুর যখন জিজ্ঞাসা করলেন তখন বললেন যে, সেই এভাবে জবাব দিল যে যদি এই দুনিয়াতে যদি হুজুর সবচাইতে নিকৃষ্ট কেউ থাকে তাহলে আমি আছি। তখন কিতাবের মধ্যে এই ধরনের পাওয়া যায়, বিভিন্ন ভাবে পদ্ধতি লেখা আছে, তো হুজুর বলেন যে এখন আমি তোমাকে মুরিদ করাইতে পারি।
তখন আল্লাহর ওলিরা বিনয় বানায় আগে, তারপরে
এখানে ওই যে ওই ব্যক্তি, যে ব্যক্তির কথা বলা হয়েছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, তার শরীরের মধ্যে ঘা হয়ে গিয়েছিল, চামড়া উঠে গিয়েছিল, তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জানুতে বসানোর কারণটা হচ্ছে এটাই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ইরশাদ করেন যে আমার আশ্চর্য লাগে ওই ব্যক্তির প্রতি যার শরীরের চামড়া উঠে গিয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই রূপ দেওয়ার কারণে মানুষগণ তাকে কি করে, ঘৃণা করে, আর সাথে সাথে তার মধ্যে তার এই রোগের কারণে তার মধ্যে থেকে অহংকার দূরীভূত হয়ে গিয়েছে। অর্থাৎ মূল কারণ ছিল তার কাছ থেকে অহংকার চলে গিয়েছে, অহংকার ছিল না, এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বসিয়েছেন। তার মধ্যে বিনয়, যার মধ্যে অহংকার চলে যাবে, যার কাছ থেকে অহংকার দূর হয়ে যাবে তার কাছে বিনয় অটোমেটিক চলে আসবে।
এটাকে আমরা তাহলে বুঝতে পারি যে মানে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পছন্দনীয় ব্যক্তি হলে সে, যেমন যে বিনয়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে মহব্বত করেন, তাকে
ভালোবাসেন। অপরে হাদিসে পাকের মধ্যে বলেন যে সাহাবাই কিরামকে লক্ষ্য করে যে আমি কি দেখছি যে তোমাদের মধ্যে ইবাদতের স্বাদ আস্বাদন করার যে ভাব মনোভাব আমি দেখছি না, কারণটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জিজ্ঞেস করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবাদতের স্বাদ কি, ইবাদতের মধ্যে স্বাদটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেটা হচ্ছে তাওয়াজু, বিনয়। যখন তুমি বিনয় অবলম্বন করবে তখন তুমি ইবাদতের মধ্যে যে স্বাদ আস্বাদন করতে পারবে। আজকে আমরাও ইবাদত করি, আমরাও নামাজ করি, আমরাও বিভিন্ন ধরনের ইবাদতের মধ্যে লিপ্ত হই, কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা কি কখনো প্রশ্ন করেছি নিজেকে যে হাই আমি যে ইবাদত করলাম এটার মধ্যে কতটুকু আনন্দ নিয়ে করলাম, কতটুকু মজা পেলাম? ইবাদত করলে মজা পাওয়া যায়, ইবাদতটা শুধু আমরা অনেক কর্তব্য মনে করে করি, দায়িত্ববোধ মনে করে করি, অর্থাৎ এটা আল্লাহ তাআলার হুকুম করতেই হবে। হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম অবশ্যই করতে হবে, কিন্তু এটাকে এটার যেই স্বাদ আছে এটাকে আস্বাদন করে যদি আমরা আল্লাহর হুকুমকে পালন করতে পারি তাহলে প্রকৃতপক্ষে ইবাদতের যে স্বাদ এটা যদি একবার আমাদের আস্বাদন হয়ে যায় আর স্বাদ আস্বাদন করার সৌভাগ্য হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ ওই ইবাদত কখনো আমাদের কাছ থেকে ছুটবে না।
বাস্তব আল্লাহ তাআলা আসলে এই যে বিষয়গুলা আলহামদুলিল্লাহ এটা আমি তো মনে করবো যে এটা মাদানী ছাড়েন আমাদের জন্য অনেক বড় নিয়ামত। অনেকে দর্শক শ্রোতা অনেকেই বলবে যে আসলে এই যে কথাগুলা এটা সচরাচর কিন্তু আমরা সব জায়গায় শোনারও কিন্তু কি হয় না, সৌভাগ্য না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা বরকত আমি বলবো, মাদানী মহলের বরকতে আলহামদুলিল্লাহ মুবাল্লিগিন এই বিষয়গুলো অর্জন করেন, তারপরে যতটুকু সম্ভব নিজেও চেষ্টা করেন মানুষের মাঝে এগুলো প্রচার করার জন্য। যেমন আমি একটু পূর্বেই বললাম যে আউলি একরাম তারা তাদের মধ্যে এই ইচ্ছা এই খায়েশ তাদের মধ্যে থাকে না যে কেউ আমাকে একটু ইজ্জত করুক, কেউ আমাকে সম্মান করুক, মানে ইনারা এই জিনিসগুলো আল্লাহর ওলিদের কাছে পছন্দনীয় ছিল না। এখন অনেক সময় আমরা দেখি যে সাধারণ মানুষ যারা তারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন ভালোবাসেন, অনেক সুযোগে তাদেরকে ভালো জায়গায় বসিয়ে দেন অথবা তাদেরকে ফুলের মালা দিয়ে দেন, এটা হচ্ছে সাধারণ মানুষের ভক্তি মহব্বত। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনার বিনয় কেমন ছিল, কি শিক্ষা আমাদেরকে দিচ্ছেন যে আমাদের অবস্থা কি, আমি ঘটনাটা বলবো, আমাদের অবস্থা কি যদি কখনো ফুলের মালা অথবা ভালো কোনো পজিশন হলে আমরা ফুলতে থাকি, মানে এখন সে টাকা যে মানে আমার ডানে বামে কি আছে, মানে আমাদের সামাজিক অবস্থা আর কি। কিন্তু আল্লাহর বলি দেখেন আউলি একরামের যে ঘটনাগুলো যদি আমরা একটু শিখতে পারি দেখেন ইনশাল্লাহ আমাদের জন্য উপকার হবে। তো কোন প্রকারে যখন তিনি ওই মজলিসের মধ্যে পৌঁছে গেলেন ওনাকে ফুলের মালা দিয়েই দিলেন, এখন ফুলের মালা দিয়ে দিচ্ছেন এখানে উনি নফসকে কিভাবে সাজা দিচ্ছে, আমরা ফুলি কিন্তু উনি কান্না শুরু করলেন। যখন কান্না শুরু করলো চতুর্পাশে তো যারাই ওনাকে ফুলের মালা দিলেন সবাই বলতে লাগলো হুজুর আপনি কাঁদতেছেন কেন, আবার কান্নার কারণ কি, এই খুশির সময় সব আপনাকে ফুল দিয়ে বরণ করলো। তখন তিনি বললেন আমি এই জন্য কাঁদতে লাগলাম কাল কিয়ামতের ময়দান যে তোমরা এই যারাই আমাকে ফুলের মালা দিচ্ছে এদের সামনে যখন আমার গুনাহগুলো প্রকাশ করা হবে তখন আমার এই সম্মান এই ইজ্জত আমার কোথায় যাবে। দেখেন যে তিনি কি করলেন, পরখ করে নফসকে শাস্তি দিলেন, সবাইকে বোঝাচ্ছে আমি গুনাহগার। মানে দেখেন এই যে অবস্থা পরিবেশ তৈরি করা যে কিয়ামতের কথা স্মরণ করাচ্ছে আমি গুনাহগার আমার গুনাহগুলো তোমাদের সামনে প্রকাশ করে দেওয়া হবে, এই বিষয়গুলো সবাইকে বলার উদ্দেশ্য হচ্ছে যে সবাই যাতে ওনার দিকে কি না হয় আকৃষ্ট না হয় নিজেকে ছোট করা। আসলে বাস্তবিক এই জিনিসগুলা আমরা যখন বিভিন্ন জায়গায় যে হক্কানি এমন কিছু সুন্নি উলামা ইকরাম রয়েছে আপনি দেখবেন বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুম আলিয়ার কে প্র্যাকটিক্যাল ভাবে দেখার কি হয়েছে সৌভাগ্য হয়েছে।
ইমরান ভাই
জি,
দাওয়াত ইসলামী আর আমির আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ মানুষদেরকে যে বিনয় শিক্ষা দেয় এর একটা আমি বাস্তব একটা ঘটনা বলি আপনাকে। এক জায়গার মধ্যে ইসলামী বেড়া গেল, বাংলাদেশের খুব পরিচিত এক দরবার যেখানে বাৎসরিক উরুস মোবারক হয়, সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল হয় ওখানে। তো রাতের 12টার পরে ওই দরবার শরীফের যিনি পীরসাহেব আছে ইনি সাধারণ মানুষের সাথে মোলাকাত করে। তো দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা ওখানে গেল দরবারে উরুস মোবারকে। তো যারা গেল 7-8-10 জন ইসলামী ভাই ওই বীর সাহেবের সাথে দেখা করবে মোলাকাত করবে। তো সিরিয়াল আছে যখন সব মানুষের মোলাকাত চলছে দাওয়াত ইসলামের মুবাল্লিগরাও ওখানে দাঁড়িয়ে গেল হুজুরের সাথে মোলাকাত করার জন্য। যখন একবার পীর সাহেবের সামনে চলে গেল মুবাল্লিগরা মুসাফা করলো, তো তার খাদিম যিনি ছিল পীর সাহেবের খাদিম পরিচয় করে দিচ্ছে যে হুজুর এরা দাওয়াত ইসলামীর পক্ষ থেকে আমাদের উরুতে আসতে মাদানী কাফেলা নিয়ে। তো পীর সাহেব শুরুতেই যে বাক্য উচ্চারণ করলেন যে তাদের বিনয় দেখে বোঝা গেছে যে তারা দাওয়াত ইসলামী বলে। মানে আমি মানে অবাক এক কথা যে না পরিচিত, না আগে কখনো দেখেছে, না জানাশোনা, তিনি প্রথম লব প্রথম শব্দ যেটা বের করলেন এটাই বললেন যে তাদের এক দরবারে আসা, এক আলিমের কাছে আসা, এক পীর সাহেবের কাছে আসা, তাদের যে বিনয়, তাদের মুসাফা করার যে স্টাইল, এতে বোঝা যায় তারা সাধারণ কোন ব্যক্তির মুরিদ না বা এইরকম ব্যক্তি না, তারা দাওয়াত ইসলামী ওয়ালা বিদায় তাদের কাছে এত বিনয় পাওয়া যায়।
সুবহানাল্লাহ। আসলে এই যে দাওয়াত ইসলামীর মাদানী মহলে আমির আহলে সুন্নতের শিক্ষাই এটা যে যদি কোনো ব্যক্তি নামাজি হলো, সে ইবাদত করলো, তার মধ্যে অনেক অনেক ইবাদত, কিন্তু তার মধ্যে যদি বিনয় না থাকে, অহংকার থাকে, তাহলে সে সফলতা লাভ করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত ওই বিভিন্ন যে রিসালাগুলা কিতাবগুলার মধ্যে আপনি দেখবেন যে বিশেষ করে কোথাও না কোথাও এই আলোচনাগুলা যে আমিত্ব আমি এই বিষয়গুলা প্রায় রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত লেখেন। আলহামদুলিল্লাহ যে প্রথমে যে মাদানী মকসদ যেটা দিয়েছেন আমাকে নিজের
এবং
সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করা, এই মাদানী মকসদ মাদানী যে উদ্দেশ্য আমাদেরকে দিয়েছেন সেখানে আমির আহলে সুন্নাত প্রথমে লিখেছেন যে আমাকে নিজের, যে আমি কিভাবে নিজে একজন আল্লাহ ওয়ালা হবে, মুত্তাকি। আসলে এখানে যদি কেউ যদি এই গুণ যদি কোনো ব্যক্তি লাভ করতে পারে, তার মধ্যে বিনয়ী ভাব আনতে পারে, সফল কাম কখনো তার দ্বারা তার ভাই বন্ধু আত্মীয় স্বজন তার ফ্যামিলি কেউ তার দ্বারা কষ্ট পাবে না, এবং সেই অতি তাড়াতাড়ি সমাজের মধ্যে কিন্তু মানে সে সামাজিক ভাবে কিন্তু একজন সম্মানিত মানুষ হয়ে যাবে। এই কারণে
বিনয় হওয়ার জন্য কিছু গুণ বৈশিষ্ট্য থাকা চাই। যেভাবে তাফসীরে তাবারীর লেখক লেখেন যে যারা বিনয়ী হবে অর্থাৎ অবাশ্যিল মুখবিতিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে লেখেন যে যারা আল্লাহ তাআলার আনুগত্যের জন্য নিজেকে বিনয় অবনত করে দেয়, একদম মাথা নত, নিজের মাথাকে নত করে দেয়। এক দ্বিতীয় হচ্ছে মুনিবিনা ইলাইহি বিত্তাওবাতি, যারা তাওবার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন করে তারাই হচ্ছে বিনয়ী, এবং যারা সদা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়।
সুবহানাল্লাহ।
বিনয়ী হওয়ার যে এই যে বৈশিষ্ট্যগুলো যখন একে একে ধাপে ধাপে আমাদের মধ্যে আসতে থাকবে, বিনয়ী একটা এটা কিন্তু বিনয়ী কিন্তু এটার নাম নয় যে এই কথাটা যে আপনি একটু আগে বললেন যে আমরা কেউ চাইলেই কিন্তু শারীরিকভাবে বাহ্যিকভাবে বিনয় দিয়ে দিতে পারে, কিন্তু অভ্যন্তরীণ ভাবে যে বিনয় এটা কিন্তু ওই ইবাদতের মাধ্যমে সম্ভব,
ইবাদতের মাধ্যমে তওবার মাধ্যমে। বিশেষ করে তওবা যে বিষয়টা, যত বেশি আমার মনে হয় একজন মানুষ যত বেশি তওবা করবে তত তার মনটা কি হয়ে যাবে,
নরম
হয়ে যাবে। আর একটা প্র্যাকটিক্যাল আমল আমি আপনাদেরকে বলবো যে আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন, যদি আমরা করতে পারি দাওয়াত ইসলামীর মাদানী কাজের মধ্যে এমন কিছু মাদানী কাজ রয়েছে, যেমন এলাকাতে দোকানে বাহিরে গিয়ে নেকির দাওয়াত দেওয়া, বিশেষ করে আসর নামাজের পরে, বিশেষ করে বুধবারে আমাদের মাদানী দাওয়া হয় যে ইসলামী ভাই বেশি বেশি নেকির দাওয়াত দিবে মানুষের কাছে গিয়ে, তার মধ্যে তত বেশি বিনয় ভাব তৈরি হবে। কেন, যখন একজন মানুষ সে অন্য মুসলমানকে নেকির দাওয়াত দেয়, তাকে নামাজের কথা বলে, তাকে ইসলামের কথা বলে, তখন স্বাভাবিকভাবে তার মানে যে দাওয়াত দিচ্ছে তার অবস্থাটা একটু কি হয় পরিবর্তন, তার মধ্যে বিনয়ী নম্রতা এই বিষয়গুলো ভালো না হয় মানুষ কি বলবে। রাসূল কারীম সাল্লাল্লাহু
যখন ইসলামের ভাই নেকির দাওয়াত দেয়, নেকির দাওয়াতের লাভ গুলো কি, আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার
বিনয়ী বান্দা। সুবহানাল্লাহ।
আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার
বিনয়ী বান্দা,
নিজের মাথাকে ঝুঁকিয়ে হাতকে বেঁধে কান্না করে করে নেকির দাওয়াত দিয়েছেন।
সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার দাওয়াত ইসলামী মুবাল্লিগদের প্রতি মাদানী মহলের প্রতি আকৃষ্ট হওয়ার ঘটনা এমন যে এলাকায় মাদিনী কাফলা সফর করলো ওই এলাকার মধ্যে বিশেষ করে আসর নামাজের পর যখন মাদিনী দাওয়ার মধ্যে নেকির দাওয়াতের মধ্যে যখন মুবাল্লিগিন অংশগ্রহণ করলেন, যে যিনি দাঁড়িয়েছিলেন নেকির দাওয়াত দিচ্ছে, ওনার মানে অবস্থা এমন ছিল, ওনার কেফিয়াত পরিস্থিতি এমন ছিল, ওনার চোখ থেকে পানি পড়তে লাগলো। মানে উনি খুব কেঁদে কেঁদে নেকির দাওয়াত দিচ্ছে। তখন এই আমি ছিলাম পথ প্রদর্শক, অর্থাৎ পরিচয় করিয়ে দেওয়ার জন্য, যে মাদিনী কাফলা আসলো, রেহেনুমা আপনার যে মসজিদ থেকে মাদিনী কাফলা আসলো, আপনাদেরকে নেকির দাওয়াত দেবেন। তো ওখানকার আপনার স্থায়ী হিসাবে, স্থানীয় হিসাবে আমি কি করলাম, অংশগ্রহণ করলাম। তো একটা জিনিস আমি ভাবলাম যে যদিও ইনাদের নেকির দাওয়াতে কেউ কতটুকু আকৃষ্ট হয়েছে সেটা বোঝা আসে না, কিন্তু আমি নিজে কি হয়ে গেলাম, মানে আমার এখনো কিন্তু স্মরণ আছে যে মানে আমি নিজেই ইনাদের সাথে গিয়ে মানে আমি খুব আকৃষ্ট, মানে এমন অবস্থা যে মানে আমার মনের একটা যে কিফিয়াত পরিস্থিতি একটু কি পরিবর্তন হওয়া কি শুরু হলো। আসলে যে বাস্তবিক যে
মাদানী মহলে প্রথম
আমার ওই ফার্স্ট দাওয়াত ইসলামের সাথে ওই দিন আমার আসরের সময় কি
পরিচয়
এই নেকির দাওয়াতে মসজিদ থেকে বের হয়ে একসাথে কি
বলা চলে যে আপনি নেকির দাওয়াতের যে পদ্ধতি, ওই মুবাল্লিগের যে কাইফিয়াত অবস্থা দেখেই আপনি দাওয়াত ইসলামের প্রতি
আকৃষ্ট, মানে ওই জিনিসটাই কিন্তু আমাকে দাওয়াত ইসলামের প্রতি কি দাবিত করছে। আল্লাহ তাআলা যাদের এই উসিলায় এই সুন্দর মাদিনী মহল পেলাম, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করুক। আসলে যে আমাদের আলোচনা ছিল আপনার আপনার আমিত্বকে কিভাবে দূর করে আপনার আমাদের মধ্যে যে বিনয়ের নমুনা আমরা কিভাবে আমাদেরকে তৈরি করব। আসলে এখানে অসংখ্য আল্লাহর ওলিদের ঘটনা আমরা কি বলবো, যে বিশেষ করে একটা প্রসিদ্ধ একটা ঘটনা রয়েছে, আমরা অনেকেই জানি, মুবাল্লিগিনও জানেন, বিশেষ করে যে হজ শেষ হয়েছে এখন আপনার হজের কবুলিয়তের সময় হচ্ছে মদিনার সফর। তো এখন এই যে হজের সময় একবার মহান আল্লাহর বলি যিনি হচ্ছেন হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ তাআলা আলাই, আর ইব্রাহিমের আদহাম রহমতুল্লাহ তাআলা আলাই নামের পাশে একটা লক বলে যিনি আর সংসার ত্যাগী, মানে তিনি তো বলক শহরে বাদশাহ ছিলেন, যে কোনো মাধ্যমেই তিনি বাদশাহী অবস্থায় নিন কি করলেন আপনার দরবেশী ভাব তিনি কি গ্রহণ করলেন।
ওনার ঘটনাটা কিছুটা এরকম, কেউ ওনার ছাদের উপরে এসে খাড়ানো উট তালাশ করতেছিল, বললে ছাদের উপরে কি উট পাবে, তখন উনাকে বললে ফুল সজ্জায় বিছানায় শুয়ে শুয়ে কি তুমি আল্লাহকে পাবে। এই কথা থেকে কিন্তু ওনার জীবনে পরিবর্তন।
তো যাই হোক, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এরপরে তিনি সাধনা ইবাদত বন্দেগী বা তিনি খুব সুপরিচিত হয়ে গেলেন আপনার এই যুগের যোগশ্রেষ্ঠ সংসার থেকে, এক যিনি দুনিয়ার ধন সম্পদের মায়া ত্যাগ করে একমাত্র আল্লাহ এবং তার রসুলের রেজার জন্য তিনি বের হলেন। তো তখন তিনি আপনার মক্কায় মোকারমার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। আর এই খবর পৌঁছে গেল মক্কায় মোকারমাতে আরব শরীফের মধ্যে, সেখানে যখন খবর পৌঁছে গেল যে এই যুগের শ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব আল্লাহর বলির আগমন হচ্ছে, এখন ওখানে তো আপনার যখন এই কথা সেখানে পৌঁছে গেল তো সেখানকার পরিবেশ পরিস্থিতি একবার চেঞ্জ, সবাই ফুলের মালা নিয়ে ইস্তেকবাল স্বাগতম জানানোর জন্য বরণ করার জন্য সেরকম হুলস্থুল অবস্থা। তো ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি সেখানে পৌঁছে গেলেন, তারা ভাবতে লাগলেন যে তিনি মনে হয় খুব একটা জাঁকজমকের সাথে শান শৌকতের সাথে, যেমন আমাদের এখানে যদি কেউ যে যত উপরস্তর লোক হোক ব্যক্তিত্ব হয় তখন তার তার পোশাকের ডিজাইনটা একটু আলাদা হয়, তার আপনার বাহন গাড়ির ডিজাইনটাও একটু কি সেরকম হয়,
বহরও বেশি হয়, তার লোকের লোক সংখ্যা
আশেপাশে কি
সিকিউরিটি গার্ড
অনেক কিছু থাকে, তো তাদের মধ্যে একটু ভাব ছিল। কিন্তু আসলে যে আল্লাহর ওলিদের পদ্ধতিটা যে একটু আলাদা এটা তো সাধারণ মানুষের জানা ছিল না। তিনি রহমতুল্লাহ তাআলা সেখানে পৌঁছে গেলেন, পৌঁছার পরে এখন তিনি জিজ্ঞাসা করতে লাগলো সবাইকে যে এত বিশাল আপনার অভ্যর্থনা দেওয়ার জন্য, আয়োজন জানার জন্য, ইস্তেকবাল এটা কার জন্য, এখন কেউ ওনাকে চিনতে পারেনি। তো বলতে লাগলো যে আমরা এই যুগের শ্রেষ্ঠ আল্লাহর বলি ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ তাআলা জন্য আমরা কি অপেক্ষা। এখন তিনি ভাবতে লাগলেন যে আমার জন্য এখন দেখেন এই যে এখানে যে বিষয়টা মাদিনার দর্শক শ্রোতা যেটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে চাচ্ছি যে আল্লাহর বলিরা তারা ওই অবস্থা তারা কি করেন যে তাদের যাতে অহংকার ভিতরে না আসে, আমিত্ব না আসে, যে তাদের মধ্যে যে মানে শরীরের মধ্যে এই জিনিসটা না আসে যে আমি অনেক কিছু হয়ে গেলাম। দেখেন তারা ওই সময় তার নফসকে কি শিক্ষা দিয়েছেন, তিনি খুবই নর্মাল ভাবে বললেন যে আপনারা ইব্রাহিম বিন আদাম তো কোন একজন ভালো মানে ভালো মানুষের নাম না, ভালো লোক না, মানে নিজের বদনামি নিজের আপনার ব্যাপারে নিজের বিরুদ্ধে নিজে বলা শুরু করলেন। এখন লোকেরা আল্লাহর উলির বিরুদ্ধে এখনো আমাদের সমাজে যদি কেউ আল্লাহর উলির বিরুদ্ধে বলে কিন্তু সবাই সহ্য করে না, কেউ বলুক না শাহজালাল বাবার বিরুদ্ধে বলুক না, তাহলে তার নাম চোদ্দ গোষ্ঠী কি হয়ে যাবে। এখন আপনার সবাই কি করলো ওনার মহব্বতে ওনার উপরে এখন ওনাকে মাস শুরু করলেন। ঘটনা চক্রে যখন কেউ এসে দেখলো অবাক হয়ে গেল, মানে উনি চিনতে পারলো ইব্রাহিম বিন আদাম পরিচিত ব্যক্তি হয়ে গেলাম, আরে তোমরা কাকে মারা শুরু করলে, আরে ইনি তো ওই ব্যক্তি যার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা কি আমরা যার জন্য অপেক্ষা। আচ্ছা সবাই তো খুব আদবের সাথে সরে গেল, সবাই মাফ চাচ্ছে, ওদের মাফ করে দেন, কি করে দেন। এই যে ঘটনা আপনি দেখেন মানে কোন স্তরে পৌঁছে গেলে একজন আল্লাহর ওলি কোথায় পৌঁছে গেলে যে যিনি ওই মুহূর্তে ওনাকে সম্মান দিচ্ছে, ওনাকে ইজ্জত দিচ্ছে, কিন্তু উনি নিজেকে কি কোন অবস্থানে নিয়ে গেলেন,
বিনয় কাকে বলে,
বিনয় কাকে বলে। আসলে এই বিষয়গুলা মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা অনুষ্ঠান মোবাইল কিন্তু অনেক আলোচনা নিয়েই আসলে এসেছে, কিন্তু আমাদের সময়ও আজকে প্রায় স্বল্পতা, যে সময় কম, কিন্তু আমরা এতটুকু যদি আমরা আজকে বুঝার জন্য যদি আমরা চেষ্টা করি, এই যে বিনয় আউলিয়ে কেরাম বুজুর্গানে দ্বীনের যে তাদের অবস্থা, দেখেন কখনো যদি আল্লাহ না করুক যে আমি যদি কখনো যদি আমি ভাবতে থাকি যে আসলে মনে আমি কিছু হয়ে গেলাম, দেখেন যখন এটা হচ্ছে বিশেষ করে ওই সকল ব্যক্তির জন্য একটু বড় যারা একটু উচ্চ মানে যদি কেউ ডাক্তার হয়ে যায়, উচ্চ মানের ইঞ্জিনিয়ার, উচ্চ মানে যদি
উচ্চপদস্থ মানে
সে আলিম হোক অথবা ভালো কারি হোক, ভালো মোবাল্লিগ হোক অথবা মিডিয়া জগতের কোন বড় ব্যক্তিত্ব হোক, যদি এই পজিশনে যদি কেউ পৌঁছে যায় তার জন্য কিন্তু একটা পরীক্ষা, বড় এক পরীক্ষা। এখানে দেখেন তাকে শয়তান বারবার বারবার তাকে দিয়ে যে মনে হয় যে তুমি কিছু হয়ে গেছ, যদি কখনো একবার যদি এই বিষয়টা যদি আমাদের মধ্যে যদি কাজ করেন তখনই আমার অধঃপতন শুরু হয়ে যাবে, তখনই কিন্তু আমার যে লাঞ্ছনা আমার এই যে অধঃপতন যেটাকে বলা হয় শুরু হয়ে যাবে। হ্যাঁ আমরা সবসময় যদি এটা ভাবি যে যেই সম্মান আমি পাচ্ছি এটা আল্লাহ তাআলার দয়া।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস পাঠ ইমরান ভাই, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন সম্মানিত ছিলেন, আর দুনিয়ার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তো দ্বিতীয় কোনো আর কেউ নেই। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে একজন ব্যক্তিকেও পাওয়া যেত না, আমার নবীর পিছনে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার পিছনে থাকতেন, চলার সময় রাস্তায় চলার সময় কাউকে নবীর পিছনে রাখতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার পিছনে থাকতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে কাউকে থাকতে দিতেন না, সবাইকে সামনে হাঁটতে দিতেন। কিন্তু এই যে বিষয়টা আপনি বললেন যদি আমরা আজকে একটু দামি হয়ে যাই বা আমাদেরকে মানুষ একটু পরিচিত মনে করে বা মানুষ চিনে, তো তখন আমাদের ডাইনে বামে পিছে লোকের সিরিয়াল থাকে আমাকে মারহাবা দেওয়ার জন্য বা আগিয়ে নেওয়ার জন্য, লোকের অভাব থাকে না। কিন্তু আমাদের বিনয় যদি থাকতো না তবে আমরা একা একাই পথ চলার চেষ্টা করতাম, তখন আর ডাইনে বামে এরকমের বাহা বাহা দেওয়ার জন্য বা স্লোগান লাগানোর জন্য দুই চার পাঁচ জন আমরা রাখতাম না সাথে।
প্রকাশ করলে আপনার দেখবেন সে যে সাথে সাথে মানে যদিও একটু বাহ্যিক ভাবে দেখতে হয় যে মানে আমি মনে ছোট হয়ে যাচ্ছি, কিন্তু পরক্ষণে যে তার যে সম্মানটা বাড়ে কোন এক মোবাল্লিক, বিশেষ করে মাদিনী চ্যানেলের মোবাল্লিক, মাদিনী চ্যানেলের মোবাল্লিক কোথাও গেলেন সফরের মধ্যে, আর মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা আপনারা জানেন যে দাওয়াত ইসলামী বিশাল এক নেটওয়ার্ক, পুরো বাংলাদেশে আপনি যেখানে যাবেন, আপনি কুমিল্লা চলে যান, আপনি আপনার রাজশাহী চলে যান, শিলং চলে যান, সিলেট চলে যান, নারায়ণগঞ্জ চলে যান, মুন্সিগঞ্জ চলে যান, নীলফামারি, আপনি যেখানে যাবেন সেখানে দাওয়াত ইসলামী মাদিনী কাজ। আর দাওয়াত ইসলামী সবচাইতে গুরুত্বপূর্ণ মাদিনী কাজ হচ্ছে এলাকাতে যে মাদিনী কাজ হয়, আর মাদিনী চ্যানেল তো দাওয়াত ইসলাম একটা ডিপার্ট একটা বিভাগ। আপনি দেখবেন যেই সকল মোবাল্লিগিন যারা মাদিনী চ্যানেলে আসে এদেরকে এরা তাদের এলাকার মধ্যে বিভিন্ন এলাকায় মাদিনী কাজের মধ্যে অংশগ্রহণ করেন। তো ঘটনাচক্রে যে কোনো মুবাল্লিগ যখন সেখানে পৌঁছে গেলেন মসজিদের সামনে দাঁড়ানো, এখন এক মাদানী চ্যানেলের দর্শক সে রেগুলার মাদানী চ্যানেল দেখে, এখন সে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে তার এলাকার মধ্যে, মানে আমি যাকে মাদানী চ্যানেলে দেখি হঠাৎ এলাকার মধ্যে, মানে সে প্রথম ভাবতেই পারতেছে না যে আমি কাকে দেখলাম,
দেখতেছে কিনা আবার।
হ্যাঁ, তো মানে সে তো দেখি খুব অবাক। এখন ওই মুবাল্লিগ মানে সে এমন দু একটি শব্দ ইউজ করলো যে যাতে করে সে জিনিসটাকে মানে আমি বাস নর্মাল একজন, মানে আপনি যেভাবে ভাবতেছেন যে মনে হয়
ওইরকম কিছু না,
ওইরকম ওই ধরনের কিছু ইয়ে করলো। আচ্ছা, পরক্ষণে ফায়দা কি হলো, ওই মুবাল্লিগ নিজেই প্র্যাকটিকে ফেল যে দেখা যাচ্ছে যে ওই সামনে যে ব্যক্তি এর প্রতি আর মহব্বত বেড়ে গেল। এখন দেখা যাচ্ছে যে মানে তার প্রতি এত আকৃষ্ট, এত মহব্বত, এই যে সম্মানটা বাড়িয়ে দিল কে আল্লাহ তাআলা।
হাদিসে পাকের যে খোলাসা আমরা শুনলাম যে আল্লাহ তাআলার জন্য বিনয় অবন্ত হই তাকে আল্লাহ তাআলা সম্মান আর নির্হুল্লা পরিয়ে দেয়। আচ্ছা, আমরা যদি প্রকৃত পক্ষেই আমাদের সম্মান আমাদের মর্যাদার আসনকে বুলন্দ করতে চাই, দুনিয়ার এই যে মর্যাদার আসন এটা কোন স্থায়ী, আখেরাতে কে কতটুকু মর্যাদাবান এটা প্রমাণিত হবে, এবং যে আখেরাতে সবচেয়ে বেশি মর্যাদাবান থাকবে তাকে অত উঁচুতেই মিম্বার বানিয়ে দেওয়া হবে।
দুনিয়াতে বিনয়ী ভাব প্রকাশ করার কারণ হচ্ছে আখেরাতে যাতে আমরা সফলতা অর্জন করি।
আমরা দুনিয়াতে মিম্বার চাই, দুনিয়াতে আমার উঁচু জায়গা চাই, কিন্তু আখেরাতে কিয়ামতের দিন যদি আমরা আখেরাতে যদি মিম্বার পেতে চাই, হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি ফরমান যে ব্যক্তি দুনিয়াতে বিনয় অবলম্বন করবে তার জন্য সুসংবাদ, সে কিয়ামতের দিন মিম্বারের মধ্যে থাকবে, তার জন্য আলাদা মিম্বার তৈরি করবে। আর
হাদিসে কারিমা এসেছে তিরমিজি শরীফে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি কি তোমাদেরকে সে ব্যক্তির কথা বলে দেব না যার উপর দোজকের আযাব হারাম হবে।
আল্লাহ, সুবহানাল্লাহ।
আসলে আমরা তো সবাই চাই দোজকের আগুন যাতে আমাদের জন্য হারাম হয়, জান্নাত জান পেয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সে ওই ব্যক্তি যার মেজাজ নরম হবে,
সুবহানাল্লাহ,
আর স্বভাব কোমল হবে এবং আচরণ ভদ্র হবে,
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান থেকে আমরা যা শ্রবণ করেছি আমল করার তৌফিক দান করুন, আমরা সর্বশেষ এই কথাটাই আমরা সামনে নিয়ে আসতে পারি যেটা আমাদের রেজাউল কবির ভাই সর্বশেষ বললেন, আখেরাতে যদি আমরা সম্মানিত হতে চাই, উচ্চ আসনে আসীন হতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য আমরা নিজেকে ছোট রাখব, ইবাদত করব, তওবা করব, ইস্তিগফারের মাধ্যমে শয়তান যাতে আমাদেরকে কখনো এই সম্পর্কে আমাদেরকে ধোঁকা দিতে না পারে, আর এর জন্য আপনার এই বিষয়গুলো নিজের মাঝে তৈরি করার জন্য দাওয়াত ইসলামীর মাদানী মহল, দাওয়াত ইসলামী মাদানী কাফলা, দাওয়াত ইসলামী সাপ্তাহিক বৃহস্পতি বা সাপ্তাহিক সুন্নত পরিপূর্ণ ইজতেমা, এই বিষয়গুলো দাওয়াত ইসলামের সাথে যদি আমরা রিলেটেড যদি আমরা সংশ্লিষ্ট থাকতে পারি দাওয়াত ইসলামীর মাদানী মহলে, ইনশাআল্লাহ আজবাজান একদিন না একদিন কষ্ট হবে এই বিষয়গুলো একজন মানুষ সে চাইলেই কিন্তু একদিন সে নিজেকে একজন বিনয়ী নম্রভাব তৈরি করা সম্ভব না, কিন্তু যদি একটা উত্তম মহলে উত্তম পরিবেশে যদি একজন মানুষ চলে আসে তখন সে আস্তে 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 তার মধ্যে ওই বিনয়ী নম্রতা বিষয়গুলো তার মাঝে চলে আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা আজকের অনুষ্ঠান থেকে মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে যে সকল বিষয়গুলো আমরা শ্রবণ করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করার আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের আজকে একেবারেই শেষের দিকে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আরেকটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, আর মুবাল্লিগিন ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে থাকবেই, আমরা মুবাল্লিগিন থেকে এভাবে মাদিনী ফুল শ্রবণ করব, ইলমে দ্বীন আমরা হাসিল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা সালাত ও সালাম পেশ করি।
নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ يا رسول الله.
রহমত পূর্ণ প্রভাত হয় তার।